তোমার কথা পালন করার পরে তোমাদেরকে আমরা নফল কাজ বেশি করতে বলি না, নফল কাজ পারলে করো না পারলে দুঃখ নাই, কিন্তু তোমরা সকল হারাম কাজ বর্জন করার ফিকিরে লেগে যাও, সকল হারাম কাজ বর্জন করার কাজে লেগে যাও। এক নম্বরে তোমরা কেবল দাড়ি কাটা যে একটা হারাম কাজ এটাকে তোমরা বর্জন করো, এরকম ভাবে সুখের গুণা যে একটা হারাম কাজ এই গুণাকে তোমরা বর্জন করো, জিব্বার গুণা যে একটা হারাম কাজ এটাকে তোমরা বর্জন করো, অহংকার দ্বারা দিল তোমার ভর্তি হারিয়েছে এই অহংকার থেকে তোমার দিলকে মুক্ত করো, সুস্থ করো, অহংকারের কোনো যেন তোমার দিলের মধ্যে স্থান পায় না। দেখেন হাদিস শরীফ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কাবীর, যার অন্তরের ভিতরে এক কণা পরিমাণ অহংকার থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এই ব্যক্তি শত ইমানওয়ালা আমলওয়ালা সত্ত্বেও প্রথম সূত্রে জান্নাতে যাবে না, জাহান্নামে তাকে নিয়ে সে অহংকার কণা অহংকারের কণাকে ধুলাই করা এবং শায়েস্তা করা না পর্যন্ত তাকে বেহেস্তের উপযুক্ত সে হবে না, পবিত্র হবে না, পবিত্র না করা পর্যন্ত তাকে জাহান্নামে তাকে থাকতে হবে। আজিজ ও দোস্ত, এই হাদিস থেকে কোরআন শরীফের আয়াত থেকে সেজন্য আমাদের বুজুর্গরা বলতেছেন ইবাদত করা যেরকম ইবাদত গুনাহ বর্জন করাও কি ইবাদত, সেজন্য এটা আপনাকে আমাকে বুঝতে হবে দোস্ত, এটা বড় জিকির। সেদিন আমি বলছিলাম পাচান পাশের জিকির ভালো জিকির, খুব বড় জিকির, উপর স্তরের সবক কিন্তু দোস্ত, এর উপরে বড় জিকির হলো কি গুনা ছেড়ে দেওয়া, গুনা ছেড়ে দেওয়া। কিন্তু যেগুলো গুনা আমরা বলি যেগুলোকে আমরা বুঝি শুধু সেগুলো ছাড়লে হবে না, আরো কিছু কিছু গুণা আছে সেগুলো আপনার আমাকে গুণা বলে মনে হয় না, নিজে বুঝিও না, সেজন্য কি করতে হবে চেক আপ করাইতে হবে, চেক আপ করাইতে হবে, ঠিক না? অনেক সময় দেখা যায় রোগী দিন দিন সুস্থ অসুস্থ হয়ে যাচ্ছে, সুখ হয়ে যাচ্ছে, খাইতেছে না, খানা রুচি হয় না, কিন্তু বুঝতেছে না যে কি রোগ হয়েছে, পাশের ডাক্তার কাছে বলছে সেও বলতে পারতেছে না, সে বুঝতে পারতেছে না, তখন কি বলে শহরে যাও খুলনা যাও, খুলনার ডাক্তার ভর্তি হলো না, বলে তুমি ঢাকায় যাও, ঢাকার ডাক্তার ভর্তি হলো না, বলে তুমি কলকাতা যাও, বলে কলকাতার ডাক্তার চেষ্টা মেষ্টা করে ধরল, অথবা সে আর মাদ্রাস ছড়াই দিল, কি জন্য রোগ ধরতে পারতেছে না দোস্ত, এত কিছু কেন করতেছে, নিজে ধরতে পারলো না, পাশের ডাক্তার ধরতে পারলো না, কিন্তু খ্যান তো হওয়া যাবে না, আমি অশান্তি কেন অনুভব করতেছি, আমার স্বাস্থ্যের উন্নতি কেন হচ্ছে না, আমার স্বাস্থ্যের অবনতি কেন হচ্ছে, নিশ্চয় কোনো কারণ আছে, ধরতে নিজে পারি না, দিকে আছে অন্যের সহযোগিতা নেব, অন্যের মেশিনের সহযোগিতা নেব, চেক আপ করাইয়া রোগ ধরতে হবে, রোগ ধরা যখন হবে রোগকে সুস্থ করতে হবে, যত দিন লাগুক আর যত টাকা পয়সা খরচ হোক আর যত সময় ব্যয় হোক আর যতই কষ্ট হোক না কেন, ঠিক না কথা আমার ভাইও? এজন্য এই কথাগুলির দিকে শুকাবে কি, ঠিক কিনা? বক্তারও একথার চিন্তা করা দরকার আর শ্রোতারও একথার চিন্তা সমান হারা দরকার। সেজন্য আমি বলছিলাম ভাইও আমাদের মাহফিলের ভিতরে এই চিন্তা একটু ভাবুন, একটু ভাবুন আমাদের কথার মাহফিলের শিরোনাম কি একটু ভাবুন। বক্তা বলছে আমিও ভাবি, শ্রোতাদেরকে বলে আপনারা ভাবেন, সকলে ভাবেন, চিন্তা করেন যা করতেছি না করতেছি এটা ঠিক হচ্ছে নাকি এর জন্য গলত রয়ে গেছে, ধরতে না পারলে দোস্ত যারা ধরতে পারে তাদের স্মরণাপন্ন হন, চেক আপ করান, তবু আপনাকে রোগ উদ্ধার করতে হবে, সুস্থ হতেই হবে। আপনি একথা বললে চলবে না, আমি আলেম না, আমি হুজুর না, আমি কোন পেশাব না, আমার জন্য কি এত কিছু লাগবে নাকি? না রে ভাই, গুনার থেকে সকলকে সমানভাবে বাঁচতে হবে, গুনার থেকে বাঁচার ক্ষেত্রে সকলেই সমান। নামাজ পড়া এরকম ফরজ, ইমাম সাহেবের জন্য সে কয় রাকাত ফরজ, মুসল্লি সাহেবের জন্য সে কয় রাকাত কি ফরজ, বড় লোকের জন্য সে কয় রাকাত ফরজ, হাজি সাহেবদের জন্য সে কয় রাকাত ফরজ, গরিব মানুষের জন্য সে কয় রাকাত ফরজ, শিক্ষিত লোকের জন্য সে কয় রাকাত ফরজ, অশিক্ষিত লোকের জন্য সে কয় রাকাত ফরজ, ঠিক না কথা? ঠিক এমনি ভাবে দোস্ত গুনার থেকে বাঁচা আপনার সাধারণ লোকের জন্য ওরকমই ফরজ, হুজুরদের জন্য যেরকম ফরজ, ইমাম সাহেবের জন্য যেরকম ফরজ, সকলের জন্য সমান হারে ফরজ, হাজি সাহেবের জন্য যেরকম ফরজ, আলেম সাহেবের জন্য যেরকম ফরজ, পীর সাহেবের জন্য যেরকম ফরজ, দোস্ত গুনার থেকে বাঁচা সকলের জন্য সমান হারে ফরজ। কাজে এই ব্যাপারে কোনো খাতের নাই, সকলকেই গুনার থেকে বাঁচতে হবে, এই নিয়ে ফিকির করতে হবে, এই জন্য দৌড়াদৌড়ি করতে হবে, এই জন্য চেক আপ করাতে হবে, এই জন্য কান্নাকাটি করতে হবে, এই জন্য তওবা করতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়ে গিয়েছেন, তিনি দৈনিক 70 বার, অন্য হাদিসে দৈনিক 100 বার তওবা ইস্তিগফার করেছেন। কারণ কি, তিনি জানেন আমার উম্মত দুর্বল, এরা যত শপথ করুক, যত ওয়াদা করুক, যত নিয়ত করুক, এদের তওবা টুটে যাবে, ওযু ভেঙে যায়, এরকম ভাবে তওবা কেড়ে যায় ভেঙে যায়, ওযু ভাঙলে যেরকম নাকি ওযু করার নিয়ম আছে, তওবা ভাঙলে কি করা আছে, তওবা করার নিয়ম আছে, সে সিলসিলা, সে সুন্নাত, সে তরিকা ওযু সিলসিলা আপনাকে আমার জন্য দেখে গিয়েছে। কিন্তু আমরা তো মনে করি কি না, তওবা টবা করবো কোন সময়, যখন মূর্তি পড়বে আর যখন জীবনের আশা থাকবে না, নিরাশ হয়ে যাবে, হাসপাতালে ডাক্তাররা বলে দেয় যা খাবার খেয়ে নিতে কাও, তখন কয় যে মুয়াজ্জিন সাহেবকে ডাকো, ইমাম সাহেবকে না পেলে মুয়াজ্জিন সাহেবকে হুজুরের তওবা করে দেন। তাই নাকি? তওবা কি ওরা মূর্তি ভাষণ করার জিনিস নাকি সুস্থ অবস্থা করার জিনিস? দরজওয়ানি তওবা গর্দান সেবায়ে পয়গম্বরী ওয়াক্ত ফিরে দরগ জালেম মিশাবাদ ফরেজগার। বুজুর্গরা বলেন, আরে জোয়ানকালে সাবালে যাওয়ার মুহূর্ত থেকে শুরু করে যৌবন বয়সে তওবা করা, এটা সমস্ত নবীদের আদর্শ এবং সুন্নাত। সুবহানাল্লাহ। বুড়োকালে দুর্বল হওয়া অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, সমস্ত জীবন থেকে নিরাশ হওয়া অবস্থায় তওবা করা, এটা কোন ভালো মানুষের কাজ না। এটা তো কাজে একজন রয়্যাল বেঙ্গল টাইগার সারা জীবন মানুষ মেরে খাইছে, হরিণ মেরে খাইছে, এখন যখন সে বিছানায় পড়ছে তখন যদি সে তওবা করে বলে আমি আর মানুষ মারব না, এ পাবার আমি করবো না, আমি হরিণ মারব না, আমি কারোর হামলা করবো না, এ তওবা করার কোন যুক্তি আছে রে ভাই? কেন তওবা করতেছে? ক্ষমতা নাই তাই এরকম তওবা? ওই তওবার যে অবস্থা, যারা মরতে হলে তওবা করে তাই বলে সে তওবা কোন গুরুত্ব নেই তা না। ওটা তওবা ওরও গুরুত্ব আছে, কিন্তু ওটা তৌফিক হবে কিনা সেটা তো কথা। যারা জোয়ান বয়সে তওবা করবে, দোস্ত সত্য থাকতে তওবা করবে, গুনার থেকে বাঁচার ফিকির করবে, গুনা হয়ে গেলে কান্নাকাটি করবে এবং বারবার তওবা ছুটে গেলে আবার তওবা করবে, তওবা হয়ে গেলে আবার তওবা করবে, যৌবন বয়সে জীবনভর তওবা করবে, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মওতের সময় খাঁটি তওবা করার এবং খাঁটি তওবার অবস্থায় মওত খাওয়ার তৌফিক নসিব করেন। সুবহানাল্লাহ। তাই বলতেছেন, দরজওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরী ওয়াক্ত ফিরে দরগ জালেম মিশাবাদ ফরহেজগার। আমার ভাই ও দোস্ত, আমি সেজন্য বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম কথা কি ছিল? আল্লাহু আকবার। জীবনে কি বলছেন? আল্লাহু আকবার বলেন না একটু? আল্লাহু আকবার। কি বলছেন? আল্লাহু আকবার। কাজেই আপনার আমার সন্তানকে শিশুকালে যখন কথা বলবে বলবে ভাব, তখন তার কানের কাছে বেশি বেশি কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, সেজন্য তো বাচ্চাদের, যখন বাচ্চারা ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে, ছেলে হোক আর মেয়ে হোক, শরীয়ত নিয়ম রাখছে, ওর ডান কানে আল্লাহু আকবার দিয়ে আজান দিবা আর তার বাম কানের কাছে মুখ নিয়া একামতের জবাব, একামতের শব্দগুলি বলবা। ডান কানে আজান, বাম কানে একামত। মেয়ের জন্য ডান কানে আজান, বাম কানে একামত। ছেলের জন্য ডান কানে আজান, বাম কানে একামত। ঠিক না? কিন্তু আমাদের দেশে দোস্ত এলেম কালাম না থাকার কারণে, আলেম কম হওয়ার কারণে, মূর্খতার ফেদার কারণে দোস্ত অবস্থা কি হয়েছে? আজান একামত তো নাই, আজান একামত দেওয়ার নিয়ম চালু নাই, মেয়েদের ক্ষেত্রে একেবারেই নাই, ছেলেদের ক্ষেত্রেও কয়েক সেটা উঠোনে আজান দেওয়ার নিয়ম আছে, কিন্তু কানের কাছে আজান দেওয়ার নিয়ম এখনো চালু হয়েছে। আর যদি কপাল পড়া দোস্ত, দুর্ভাগ্যবশত ওই খ্রিস্টান মিশনারিতে অথবা ক্লিনিকে ভূমিষ্ঠ, তখন তার কারণে মনে থাকে না। ঠিক না? তা আজান থেকে বঞ্চিত, একামত থেকে বঞ্চিত, আর দুনিয়াতে এসে প্রথম পাওনার থেকে সে বঞ্চিত হয়ে গেল। কিন্তু আসলে সুন্নত তরিকা কি? ডান কানে আজান, বাম কানে একামত। ছেলেদের জন্য যে মশলা পুরুষ জিনিসের মশলা, জোর বলা লাগবে না, আস্তে আস্তে বললে হবে, পুরুষরা বলতে হবে অন্য জরুরি না, মহিলারা বলতে পারবে, এমনকি মহিলারা না পাক অবস্থায় কি করতে পারবে? তা আজান দিতে পারবে ছেলে মেয়েদের কানে। কথা বুঝেছেন? এখন প্রশ্ন হলো বলতে পারলে আজান দিতে পারা লাগবে তো, আগে তো শিখে রাখতে হবে। প্রত্যেক মুসলমান নর নারী পুরুষ মানে সকলকে আজান শিখে রাখতে হবে। তার কত সমস্যা, কিন্তু রাত বেশি হচ্ছে, কি করবো? নামাজ পড়তে হবে। ঠিক না? একদিনে কি সব কথা বলা যায়? একদিনে সব কথা বলা যায় না, কিন্তু আন্দাজ বোঝাদের কাছে আমাদের কত গলত রয়ে গেছে, কত গলত রয়ে গেছে আমাদের, কিন্তু নিজেরাই মেলা পণ্ডিত মনে হয়, বহুত কিছু করে ফেলছি মনে হয়, আর কিছু লাগবে না এরকম মনে হয়। না রে ভাই, মানুষ যত আল্লাহওয়ালা হয়েছে, যত বড় হয়েছে, তারা তত বেশি নিজের মুখা থেকে মনে করছে। এগুলো বুদ্ধিমানের লক্ষণ, এগুলো জ্ঞানের লক্ষণ, সৌভাগ্যের লক্ষণ। হায় হায়, ওই যে একটা কথা মানুষ প্রশ্ন করে না, জানাজার নামাজ ফরজ, জানাজার নামাজ কি? জানাজা পড়া ফরজ না? হ্যাঁ, ফরজে কি হয় না? ফরজে কেউ ওয়াজিব কি? জানাজা কি ভাই? এটা নামাজ তো, এটা নামাজ, এটা নামাজ কেন বলা হয়েছে? নামাজের মধ্যে দাঁড়ায় পড়া একটা ফরজ না? ক্যাম আর তকবিরে তাহারিমা ফরজ না? আল্লাহকে বলা জানাজার ভিতরে চারটা তকবিরই ফরজ, দাঁড়ায় পড়াও কি ফরজ, ওজুর সাথে পড়া ফরজ। এই নামাজের কতগুলি ফরজের ভিতরে আসতে বলে এটা কি বলা হয়? নামাজ বলা হয়। কিন্তু এটা নামাজও হলো, ফরজও হলো, আজানে কামত কই? যখন নামাজ হলো তখন ফরজও হলো, ইমামের সাথে পড়তে হয়, জামাতের সাথে পড়তে হয়, তাহলে আজানে কামত কই? অনেকে প্রশ্ন করে, কিন্তু আজানে কামত হয়ে গেছে তার খবর নাই। আজান হয়ে গেছে ডান কানে, একামত হয়ে গেছে কোথায়? বাম কানে। কবে? প্রথম দিন। অর্থাৎ মানুষ যখন দুনিয়াতে আসে তখন তার মুরব্বীর উচিত হলো তারে সবক দিয়ে দাও, সুন্নত পালন করো, আর এর থেকে শিক্ষা দিয়ে দাও, তুমি তো আইসে ভালো করেছ কিন্তু বেশিদিন থাকতে পারবো না, যাওয়ার সময় কিন্তু অতি সামনে নিকটে। বলে কিরকম? আজান দিলে, একামত দিয়ে দিলে, আর জামাত দাঁড়াতে গিয়ে আর নামাজ শুরু করতে গিয়ে ইমাম সাহেব দেরি করে? কতটুকু পরে দেরি করে? একামত শেষ হওয়ার সাথে সাথেই তো কি জামাত শুরু করে দেয় ইমাম সাহেব? কোন কারণে অনেক সময় একটা দেরিও করে, যে কাতার সোজা করার ব্যাপার রয়ে গেছে, হয়তো কারো সুবিধা অসুবিধার কারণে একজন লোক আসতে চায় আর নামার জন্য আমার সামাল করে, কোন কারণে কখনো কখনো হয়তো কিঞ্চিত দেরি করে, নতুবা স্বাভাবিক নিয়মে একামত দেওয়া শেষ হয়ে গেলে কি করে দেয়? নামাজ শুরু করে দেয়। তো কাজেই এই শিশুকে একটা শিক্ষা দেওয়া হচ্ছে, শিশু তুমি আইসি ভালো করেছো কিন্তু তোমার যাওয়ার সময় অতটুক দেরি, তা আজান হওয়ার পরে, একামত হওয়ার পরে, জামাত শুরু করতে যতটুক দেরি, তোমার দুনিয়াতে যাওয়ার সময় কিন্তু অতটুকু দেরি মনে করো তুমি। কথাটা বুঝেন নাই ভাইও? এখন আমাদের আল্লাহ পাক যে তার কাছে অল্প কিন্তু অনেক বেশি, আল্লাহ পাকের সামান্য ব্যস্ত অনেক বেশি, তাই তো অতটুক দেরি আমাদের 60-70 বছর হয়ে গেছে আর কি, কারো কম কারো বেশি, কেউ তো আসিয়ে চলে যায় না। তো মনে করতে হবে যে আমাদের সময় কিন্তু আর নাই, প্রস্তুতি নিতে হবে। সেজন্য বলছিলাম ভাই যে আমাদের বাচ্চাদের কানে আজান দিতে হবে, ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, আর যখন কথা ফুটবে তখন তার সামনে আল্লাহ পর আল্লাহ আল্লাহ এগুলো বলতে থাকতে হবে। তো ঘটনাক্রমে আল্লাহ পাক মেহরবানি করে যদি তার মধ্যে যদি অন্য কথা বলার সাথে দাদা দাদা না অন্য কিছু বলার আগে যদি আল্লাহ আল্লাহ বের করে দেন, দোস্ত এই ছেলেটার এই সন্তানটার জীবনভর তার দিলের থেকে দিলের নারীর থেকে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ বের হবে ইনশাল্লাহ। ঠিক না কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথা আল্লাহ আকবার বের করে তার সারা জীবন আল্লাহ আল্লাহ তো করেছেন নাকি? কিন্তু শেষ বয়সে শেষ মুহূর্তে রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে যাবে তিনি দুই তিনটা কথা বলছেন সম্পর্কে আদেশ পাওয়া যায়। তার মধ্যে একটা কথা হলো নামাজ সম্পর্কে তিনি বলছেন ইত্তাকুল্লাহ ফিস সালাত, নামাজ 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 করতে করতে গিয়েছেন। আর একটা কথা পাওয়া যায় আল্লাহুম্মা রফিক আল আলা, এই কথাটা বলতে যাই আমি এত দূর দূরে চলে গেছি। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কি বলেন যে আল্লাহ দুনিয়ার থেকে তো সবাই যায়, সবাই যায়, কিন্তু কি নিয়ে যায়? কেউ বাড়ির মহব্বত নিয়ে যায়, কেউ গাড়ির মহব্বত নিয়ে যায়, কেউ দুনিয়ার অন্য সমস্ত কিছুর মহব্বতকে নিয়ে যায়, অন্য কিছুকে বন্ধু বানায় যায়, কিন্তু আসল বন্ধু তো আল্লাহ পাক বন্ধু। আসল বন্ধু হলেন আল্লাহ পাক বন্ধু, যত বন্ধু আছে তার ভিতরে শ্রেষ্ঠ এবং বড় বন্ধু হল আল্লাহ পাক, আল্লাহুম্মা রফিক আল্লাহ আলা। কিন্তু যদি কেউ নফসকে বন্ধু বানায় যায়, গুনাহের অভ্যাসকে বন্ধু বানায় যায়, দোস্ত শয়তানকে বন্ধু বানায় যায়, শত্রুকে বন্ধু বানায় যায়, বদামলকে বন্ধু বানায় যায়, কবরে যাওয়ার পরে সে আল্লাহর বন্ধুত্ব থেকে বঞ্চিত হয়ে যাবে, তার অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন। কিন্তু যে ব্যক্তি দোস্ত ইমানকে বন্ধু বানায় যায়, তাকওয়াকে বন্ধু বানায় যায়, আল্লাহ পাককে বন্ধু বানায় যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানায় যায়, কুরআন শরীফকে বন্ধু বানায় যায়, আল্লাহ জিকিরকে বন্ধু বানায় যায়, এই ব্যক্তি দোস্ত আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানায় যায়, এর বরকতে আল্লাহ পাকের সঙ্গে তার গাঢ় এবং শক্তিশালী বন্ধুত্ব যখন হয়ে যাবে, আল্লাহ পাক বড় বন্ধু বলে প্রমাণিত হয়ে যাবে, এই ব্যক্তির মরার সাথে সাথে কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে, হাসের ময়দানে সমস্ত ঘাটিগুলি পার হওয়া সহজ হয়ে যাবে, আমল নামা সহজে হাতে হয়ে যাবে, ফজরাত সহজে পার হয়ে যাবে, জাহান্নাম থেকে সহজে মুক্তি হয়ে যাবে, জান্নাতে সহজে প্রবেশ করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দোস্ত, আমাদের সকলকে এই মেহনত করার তৌফিক দান করুক, যাতে আমরা আল্লাহ তাআলাকে বড় বন্ধু বলে নিতে পারি। আমি অনেক আয়াতের অংশ পড়েছিলাম, হাদিস শরীফ পড়েছি, কিন্তু সেদিকে যাওয়ার সময় নেই, অবস্থাও নেই, একটা হাদিসের তরফে আমি শেষ করে দিচ্ছি। একটু চিন্তার করাক, একটু ভাবুন, একটু ভাবুন, আমি ভাবি আপনারা ভাবেন, তাহলে রসুল কিরকম ভাবতেছেন যে আল্লাহ তালাকে বন্ধু বানা যেতে পারে নাকি, বড় বন্ধু বানা যেতে পারে নাকি, সে ভাবনা ভাবতেছেন সাহাবায়েকরাম, এটাই ভাবেছেন ইমাম আজম আবু হানিফা, এই ভাবনা নিয়ে গিয়েছেন দুনিয়ার থেকে, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ পিরানিফির বড় ফির আব্দুল কাদের জিলানি, মনোজুর সৃষ্টি খাজা দোস্ত আজমিরি রহমতুল্লাহ, এরকম সকল সেলসেরার বুজুর্গরা যে যা করছেন না করছেন, কিন্তু একটা চিন্তা তাদের ভিতরে সবসময় বিদ্যমান ছিল যে হ্যাঁ মাওলা পাকের সাথে আমার বন্ধুত্ব, এটা কি উন্নত মানের হচ্ছে কি হচ্ছে না, ওটা অটুট থাকতেছে কি, এর ভিতরে কোনো কমতি আসতেছে, এর ভিতরে কোনো ঘাটতি আসতেছে না বাড়তি হচ্ছে, এই চিন্তাটা সবসময় তারা ব্যস্ত। তার ভিতরে এক নমুনা স্বরূপ এক সাহাবি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজাত, হুজুর পরকালের আযাব থেকে নাজাত পাওয়ার উপায় কি? অথচ এই সাহাবি হুজুরের সাহাবি, এই ইমানদার সাহাবি, নামাজি সাহাবি, জিহাদ করার সাহাবি, হজ করার সাহাবি, দোস্ত জিকির করার সাহাবি, ইকরাম করার সাহাবি, দান করার সাহাবি, ইসলামের সমস্ত কাজকাম আঞ্জাম দেওয়ার সাহাবি, সাহাবি তো সাহাবি। তারপরে সে বলছে ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, এত কিছু করার পরও দুজকের আজাদ থেকে কবর আজাদ থেকে বাঁচার জন্য আরো কোনো আমল আছে নাকি, আরো কোন অজিফা আছে নাকি, কোন ব্যাপার স্যাপার আছে নাকি? রসুল্লাহ কাছে বলছে মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, নাজাত পা, দুজকের আজাদ থেকে বাঁচার জন্য কি কি আমল আছে? রসুল্লাহ সাহাবীকে তিনটা আমল দিয়েছেন। কয়টা আমল? আপনাকে আমাকে সে তিনটা আমলের সাথে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এক নম্বর কথা বলছেন রসুল্লাহ, আমলে গালে গালে চানাকা, আমলে গালে গালে চানাকা, জিব্বা কন্ট্রোল করো মিয়া, যা করো না করো, কথা কথা হিসাব করে পেয়েও গিবত করবো না, মিথ্য কথা বলবো না, এরকম ভাবে কারোর কটু কথা বলবো না, আঘাত দেওয়া কথা বলবো না, ঘরের বউ কো না, ছেলে ফেলেদের কো না, ওলামা একরাম কে না, কাউকে না, কোনো মানুষকে না, অমুসলিমদের কো না, অন্যায়ের কষ্ট দেওয়ার কথা তোমার জিব্বা দরকার না হবে। তুমি যতই তাহাজ্জুদ গুজার হও, যত তুমি জিকিরকারী হও, যত তুমি দরবেশ হও, যত তুমি আলেম হও, যে তোমার জিব্বা কন্ট্রোল না থাকে, জিব্বা তারা গুণা হয়ে থাকে, দোস্ত বলেন যে তাহলে তোমার নাজাত নাই। মান নাজাতের সওয়ালের প্রথম উত্তর হলো জিব্বা কন্ট্রোল করা, এক নম্বর ফরজ। সমস্ত কিছু করার পরে এক নম্বর ফরজ হলো জিব্বা কন্ট্রোল করা। ওয়াল ইয়াসাকা বাইতুকা, এরপরে ঘরে বেশি বেশি থাকবা, মানে বাইরে যাইও না প্রয়োজন ছাড়া। কেন? সগরে বাদত হবে না, সগরে বাদত করো, কারণ মানুষের ধ্বংস দুই লাইনে আসে, চোখের লাইনে আর জিব্বার লাইনে। চোখের লাইন এবং জিব্বা লাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হেফাজতের কথা বলে গেছেন। তিন নম্বর বলছেন যে এরপরও যে হবে না তা না, অনিচ্ছাকৃত সমাজের চাপে, বন্ধু চাপে জিব্বার দ্বারা কিছু হয়ে যাবে, চোখের দ্বারা কিছু হয়ে যাবে, তার জন্য কি করতে হবে? তৃতীয় সবক যে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে হবে। আল্লাহ পাকের দরবারে কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। সেজন্য সবকিছুর সলিউশন, সবকিছুর সমাধান, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সবকিছু সমাধান করবে কিসে? তোমার তওবা এবং ইস্তেগফারে আর তোমার চোখের পানিতে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, আমার সাহাবী উকবা ইবনে আমের তৃতীয় অজিফা হলো আল্লাহ পাকের দরবারে চোখের পানি দাঁড়াবো, হককে আলা খাতিয়াতিক, নিজের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নূতন ফুরান সমস্ত গুনার কথা স্মরণ করে করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে চোখের পানি দাঁড়াও। এরপর কোথায় আল্লাহ তালা তোমাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চোখের পানি দুই ভাবে মানুষের থেকে ধরে, একটা হলো নিজের কৃত গুনার কারণে লজ্জিত হয়ে আজাবের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, আল্লাহ পাকের কুদরত এবং শক্তির কথা স্মরণ করে দোস্ত ভয়ে কান্না আসে। আর এক কান্না হলো তওবার পরে, ইস্তেগফারের পরে, তাকওয়ার পরে, ফরজ ওয়াজিব হারাম থেকে বাঁচার পরে, ফরজ ওয়াজিব পালন করার পরে আল্লাহ পাকের সাথে একটা গভীর সম্পর্ক আর মহব্বত হয়ে যায়। এই মহব্বতের বরকতও আল্লাহ পাক রব্বুল মানুষকে কান্নার তৌফিক দান করেন। সে চোখের পানি হলো দোস্ত মহব্বতের চোখের পানি, ঠিক না? অনেকে মার সঙ্গে বাপের সঙ্গে নিমুখলামি করে, এত নিমুখলামি করে বউর কথা শুনে, বন্ধু বান্ধবের কথা শুনে, মায়ের সঙ্গে বাপের সঙ্গে কিছু অবাধ্য কাজ করে ফেলে, বাপের অবাধ্য হয়ে যায়, মায়ের অবাধ্য হয়ে যায়, পরে যখন নাকি ও তার স্মরণ পড়া যায়, হারে কেমন বাপের সঙ্গে নিমুখলামি করলাম, মায়ের সঙ্গে নিমুখলামি করলাম, স্মরণ আসলে তার সামনে আসতে পারে না, যে সাহস করে আসে, ভয়তে ভয়তে আসে, কান্দতে কান্দতে আসে, ঠিক না? এই কান্দা হলে কোন কান্দা? ভয়ের কান্দা। এটা হলো ভয়ের কান্দা। শাসন করে কিনা, মারধর করে কিনা, বদদোয়া দেয় কিনা, বদদোয়ার থেকে বাঁচার জন্য, শাসনের থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে বাঁচার ভয় কি করে কান্দে থাকে। আর এক কান্দা কিন্তু মায়ের কান্দাও কান্দে। কিরকম? দোস্ত ছেলে বিদেশে ছিল, এখন বহুদিন আসে না, কোনো কারণে আসে নাই, আটকা পড়ে গেছে, মা চিঠি লেখে, টেলিফোন করে আসো বাবা তোমার দেখতে মনে যায়, এখন ছেলে আসা দিল, আসতেছে, এখন আসতেছে, মা টাকা রয়েছে, ছেলে টাকা রয়েছে, দোস্ত যখন নাকি কাছাকাছি এসে গেল, মুখে মুখে পড়ে গেল, সালাম কালাম দিয়ে কান্দা না, এখন এ কান্দা কোন কান্দা? মহব্বত আর মায়ের কথা, ঠিক না? ঠিক এমনি ভাবে দোস্ত আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, গুনার কথা চিন্তা করে ভয়ে কান্দি, হ্যাঁ তওবা করার সময় কি করে ভয়ে কান্দি। আর এমনি ভাবে যদি আল্লাহ তাকে ইবাদত করার তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন, গুনাহ করার তৌফিক দান করেন, এই গুনাহ করার তৌফিকের বরকতে, ইবাদত করার তৌফিকের বরকতে, ফরজ ওয়াজিব সুন্নাত পালন করার বরকতে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের নামের সাথে একটা মহব্বত দিয়ে দেন, এই মহব্বতের সাথে সে যখন নাকি নির্বিঘ্নে জানে গভীর অন্ধকারে সমস্ত লোকজন যখন শুয়ে আছে, সেই ব্যক্তি জিকির করে আল্লাহ 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 জাল্লা জালালহু। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম ব্যক্তি যুবক হোক আর বৃদ্ধ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, গরিব হোক আর ধনী হোক, আলিম হোক আর অনালিম হোক, আল্লাহ পাকের মহব্বতে দোস্ত যদি নাকি সে আল্লাহ জিকির করতে করতে আল্লাহর মায়া মহব্বতে তার চোখ দেখানি করতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বের এই ব্যক্তিকে, এই যুবককে তার যে যৌবন দিয়া আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে আল্লাহ পাকের মহব্বত করে, আল্লাহ পাকের মহব্বতের জিকির সে কান্নাকাটি করার তৌফিক প্রাপ্ত হয়েছে, এরকম জিকির করতেছে, রজুলুন যাকারাল্লাহ আলিয়ান ফাযাকাইনা, রজুলুন জাকারাল্লাহ আলিয়ান, এমন এক ব্যক্তি, সে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করলো নিরিবিলি নির্জনে, আর সে আল্লাহ পাকের মায়া মহব্বতে আল্লাহ আল্লাহ ব্যক্ত করতে তার চোখে ফলে ছুটতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে, দোস্ত গরমের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে অতি নিকটে রহমতের ছায়া তলে স্থান দান করবেন এবং এই ব্যক্তিকে বিনা হিসাবে লোকেরা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দোস্ত, কি করে আমরা এরকম মহব্বত ওয়ালা জিকির করলাম, কি করে আমরা আল্লাহ পাকের ভয়ে দোস্ত আল্লাহ আল্লাহ থেকে বাঁচার নিয়েতে তওবা করণ ওয়ালা হয়ে যায়, আল্লাহ পাককে ভয় করণ ওয়ালা হয়ে যায়, কান্নাকাটি করণ ওয়ালা হয়ে যায়। দোস্ত, সে একটা মেহনত হলো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার মেহনত, তওবা করার মেহনত, ইসলাহের মেহনত, সংশোধনের মেহনত, বুজুর্গদের সোহবতের মেহনত। এ কথাটা আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে ডাক দিয়ে আপনাকে আমাকে সকল শ্রেণীর মানুষকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন। এ আমার ইমানদার বিশ্বাসী বন্ধুরা, তোমরা তো ইমান আছো, এখন একটা কাজ করো, তোমরা গুনাহ বর্জন করো, তাকওয়া ইখতিয়ার করো। বলে, কেমনে তাকওয়া ইখতিয়ার করবো? বলে, তাকওয়া ইখতিয়ার করার তরিকা হলো, আমি যাদেরকে আমার মারিফাত মহব্বত দান করেছি, আমার ভয় ভীতি দান করেছি, এই সমস্ত লোকদের সঙ্গে তুমি থাকো, তাদের সঙ্গ দাও, তাদের সঙ্গে এত পরিমাণ থাকো, এত পরিমাণ থাকো। আল্লামা আলুসি রুহুল মানিওয়ালা দোস্ত সৈয়দ মাহমুদ বাগদাদ মুফতি বাগদাদ রুহুল মানি মুসান্নিফ লেখক বলতেছেন যে, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তোমরা আল্লাহর কাছে সত্যিকারের আল্লাহর কাছে সত্যিকারের গুণাবর্ধন করণওয়ালার কাছে সত্যিকারের জিকির করণওয়ালার কাছে তার কথায় কাজে মিল আছে, তার জিন্দগির মধ্যে সুন্নত আছে, যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে মহব্বত আছে, যে ব্যক্তি কোন আল্লাহর সহবত উড়াইছে, যে ব্যক্তি কোন আল্লাহওয়ালা নির্ভর করেছেন এবং তাকে তিনি ইজাজত এবং নিজবত দান করেছেন, এরকম ব্যক্তির সঙ্গে তুমি এতদিন পরিমাণ থাকো, যতদিন থাকলে তোমার ভিতরে সেই পরিমাণ আল্লাহর ভয় এবং মহব্বত এসে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন।